অলির শোভা দৃষ্টি হয়ে যখন এভাবে বদলে যায় জীবন।
আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله সপ্তাহ ঘুরে আরো একবার আমরা উপস্থিত হয়েছি অনুষ্ঠান ইলম ও হিকমতের বাণী নিয়ে। দূর এবং কাছে যারা এই মুহূর্তে আমাদের টিভিসির সামনে রয়েছেন সকলকে জানাই অনুষ্ঠানে স্বাগত। এই অনুষ্ঠানটি আমরা সাজিয়ে থাকি বিশেষত আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস তার কাদির দামত বরকাতুন আলিয়ার ইলমে হিকমতে পরিপূর্ণ মাদানী মুজাকার অনুষ্ঠানগুলোর কিছু আলোচ্য বিষয়। আজকেরও আমরা অনেকগুলো আলোচ্য বিষয় নিয়ে আলোকপাত করার চেষ্টা করব। আমাদের আজকে রয়েছেন আমাদের খুবই জনপ্রিয় মোবাল্লিক রফিক ভাই, পাশাপাশি আমাদের নাথখোয়া ইসলামী ফয়জুর রহমান ভাইয়ের সাথে রয়েছেন, কালাম আমরা শ্রবণ করবেন ইনশাআল্লাহ। তো আশা করি আজকের যে বিষয়বস্তুগুলো রয়েছে তাই আজকের আমরা স্বপ্ন নিয়ে কিছুটা আলোকপাত করব। আর কারো গাছের ফলমূল খেয়ে নেওয়া অথবা এ ধরনের কাজ করাটা কেমন, কাউকে আপনার মোটা লম্বা বেটে ইত্যাদি ইত্যাদি নামে আমরা ডেকে থাকি, তো এই জিনিসগুলো আমাদের আদৌ কেমন সেটা আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। নকশায় নারায়ণে পাক এটা সম্পর্কে আমরা কিছুটা অবগত হব আজকে। আর বিশেষ করে কাক যদি পানি পান করে পানি খেয়ে নেয় তো সেক্ষেত্রে ওই পানির হুকুম কী হবে, আমির সুন্নাত খুব গুরুত্বপূর্ণ কিছু মাদানী ফুল দিয়েছেন সে সম্পর্কে আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। কসমের কিছু কাফফারা সম্পর্কে জানবো, জিন সম্পর্কে জিন্নাত যে রয়েছে সে সম্পর্কে আমরা কিছু গুরুত্বপূর্ণ আলোচনা শ্রবণ করব। কারণ মনে কষ্ট দিলে কী করা উচিত আমাদের, সেক্ষেত্রে করণীয় কী আমাদের সেটা আমাদের জানতে হবে ইনশাআল্লাহ তাআলা। আমরা অনেকেই কনফিউশনের মধ্যে থাকি, জামাতের সাথে নামাজ আদায় করলে যে মুক্তাদি থাকবে, মুসল্লি যারা থাকবে তারা কিরআতের ব্যাপারে তাদের সমাধান কি রয়েছে সে সম্পর্কেও আমরা কিছু আমরা ইনশাআল্লাহ তাআলা জানবো। আরও অনেকগুলো ই রয়েছে, আমরা দেখি কতদূর আগাতে পারি, কতগুলো আমরা নিতে পারি ইনশাআল্লাহ তাআলা আরজ করব। শুরুতেই আসুন ভালো ভালো আমরা নিয়ত কিছু করে নিই, কারণ হাদিসে পাকের মধ্যে রয়েছে নিয়তুল মুমিনি খায়রুম মিন আমালিহি, মুসলমানের নিয়ত আর আমলের চেয়ে উত্তম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জন এবং সওয়াব অর্জনের নিয়তে অনুষ্ঠান ইলম ও হিকমতের বাণী শুরু থেকে শেষ পর্যন্ত দেখার নিয়ত করে নিই। যখনই সাল্লু আলাল হাবিব বলা হবে আমরা যে কোনো একটি দুরুদে পাক পাঠ করবো ইনশাআল্লাহ তাআলা। শিক্ষণীয় মাদানী ফুলগুলো নিজে শিখবো, অন্যের নিকট পৌঁছে সওয়াব অর্জন করব। আমরা নিয়ত করছি ইলমে দিন শিখার এবং শিখানোর নিয়তে, নেকির দাওয়াত প্রচার প্রসারের নিয়তে আমরা ইলম হিকমত বাণী অনুষ্ঠানে আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য বয়ান করবেন ইনশা আল্লাহ তাআলা। শুরুতে আসুন দুরুদে পাকের ফজিলত আমরা জেনে নিই। প্রিয় নবী রহমাতুল্লিল আলামিন শাফিল মুসলিমিন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি দুরুদে পাক পাঠ করার অগণিত ফজিলত এবং বরকত রয়েছে। আল্লাহ তাআলা শেষ নবী হুজুর পুন্নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমান, যে ব্যক্তির নিকট আমার আলোচনা হলো আর সে আমার উপর দরুদ শরীফ পাঠ করল না তবে সে মানুষের মধ্যে সবচেয়ে কৃপণ ব্যক্তি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা যখনই আসবে আমরা চেষ্টা করব যে দরুদে পাক পাঠ করার। সেজন্যই আমরা বলে থাকি দেখবেন মাদানী চ্যানেলের মধ্যে সময় সময় বলা হয় সাল্লু আলাল হাবিব, এর মানে হচ্ছে আল্লাহ রাসূলের প্রতি দরুদ শরীফ পাঠ করুন। তো আমরা তখন যখন এই শুনব তখনই আমরা আল্লাহ রাসূলের প্রতি যে কোনো একটি দুরুদে পাক পাঠ করবো ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো আসুন আমরা স্বপ্ন সম্পর্কে, অনেকে আমরা স্বপ্ন দেখি, স্বপ্ন দেখে না এরকম কম মানুষ রয়েছে। কিছু কিছু স্বপ্ন আমরা অনেকেই দেখি, খারাপ স্বপ্ন দেখি, ভালো স্বপ্ন দেখি, আবার স্বপ্নের তাবিরের জন্য আমরা, স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য আমরা মুরব্বীদের কাছে বলি অথবা মসজিদের ইমাম সাহেবের কাছে বলি অথবা কেউ যে জানে তার কাছে বলি। অনেক সময় আমাদের কল সেন্টারেও কল ফোন চলে আসে স্বপ্নের ব্যাখ্যার জন্য। তো আসুন স্বপ্ন সম্পর্কে আমরা কিছুটা অবগত হই, আদৌ স্বপ্নটা কী, কোরআন ও হাদিসের মধ্যে এর ব্যাখ্যা কী রয়েছে। তো স্বপ্নের ব্যাপারে আপনার বলা হয়েছে যে মানুষ কিন্তু একদিন না একদিন সবাই আমরা মৃত্যুবরণ করব, আজ হোক আর কাল হোক সবাই আমরা মৃত্যুবরণ করব, এবং কৃতকর্মের ফল আমরা ভোগ করব অবশ্যই, ভালো করলেও ভোগ করব, খারাপ করলেও তাও ভোগ আমাদের করতে হবে। জীবনে যদি ভালো নেক আমল আমরা করে থাকি তাহলে এর প্রতিদিন আমরা ভালো পাব, আর যদি আমরা খারাপ ও বদ আমল করে থাকি তাহলে আখিরাতে তার শাস্তি আমাদের ভোগ অবশ্যই করতে হবে। আর যদি আল্লাহ তাআলা চান যে না এই বান্দাকে আমি ক্ষমা করে দিব, সেটা একটা আলাদা সাবজেক্ট। যখন মানুষের রুহ কবজ হয়ে যায়, অর্থাৎ বান্দা কোনো মানুষ মৃত্যুবরণ করে, তখন রুহকে তার শরীর পরিচালনা করার ক্ষমতা রহিত করে দেওয়া হয়। আমরা যে এখন কথা বলছি, হাত উঠাচ্ছি, যা কিছু করছি, রুহ শরীরকে পরিচালনা করে। যখনই রুহ কবজ করা হবে তখন এই রুহকে শরীর আর পরিচালনা করতে পারে না, তখন মানুষ আর হাঁটা চলা কথাবার্তা চোখ মেলা অর্থাৎ তার নড়াচড়া সে করতে পারে না। সেজন্য আমরা বলি মৃত লাশ, সে মরে গেছে, ইন্তেকাল করেছে, আমরা সেটাকে বলি, অর্থাৎ রুহ তার কবজ হয়ে গিয়েছে। আর মৃত্যুর পর বিবেক বুদ্ধি ইমান ও মারিফাত রুহের সাথে চলে যায়, এটা শরীরের সাথে থাকে না, রুহের সাথে চলে। অবশ্য মৃত্যুর পর রুহের সাথে দেহের সম্পর্ক অব্যাহত থেকে যায়, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা। রুহের সাথে এবং দেহের সাথে, শরীরের সাথে সম্পর্কটা এটা থাকে, অব্যাহত থাকে। নিদ্রাও এক ধরনের মৃত্যু, আমরা যারা ঘুমাই এই ঘুমানোটাও কিন্তু এক ধরনের মৃত্যু স্বরূপ। সুতরাং মানুষ যখন ঘুমিয়ে পড়ে তখন রুহ আলমে মালাকুতে চলে যায় এবং মৃত মানুষের সাথে দেখা সাক্ষাৎ করে। জীবিত মৃত্যুদের সাথে দেখা সাক্ষাৎ করার কথা প্রমাণিত রয়েছে, এই কথাটি প্রমাণ দিল যে মৃত্যুর পর জীবিতরা কাউকে স্বপ্নে দেখে এবং তার অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করে। যেমন আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফে ইরশাদ ফরমান, পারা 24 সূরা জুমার আয়াত নম্বর 42, এর মধ্যে ইরশাদ ফরমান, কানজুল ইমান থেকে অনুবাদ, আল্লাহ প্রাণগুলোকে অফাত প্রদান করেন তাদের মৃত্যুর সময়, এবং তারা মৃত্যুবরণ করে না তাদেরকে তাদের নিদ্রার সময়, অতপর যার মৃত্যুর নির্দেশ দিয়েছেন সেটাকে রুখে রাখেন এবং অপরটাকে এক নির্দিষ্ট মেয়াদকাল পর্যন্ত ছেড়ে দেন। নিশ্চয়ই এতে নির্দেশনাদি রয়েছে চিন্তাশীলদের জন্য। তো আমরা জানতে পারলাম যে যখন মানুষ ইন্তেকাল করে তখন তার রুহ কবজ হয়ে যায়, রুহগুলো চলে যায়, আর যখন মানুষ ঘুমায়, আমরা যখন ঘুমাই তখন আমাদের রুহগুলো আলামে মালাকুতে চলে যায়। তো এই আলামে মালাকুতে যখন চলে যায় তখন জীবিতদের যে রুহ রয়েছে এবং মৃত ব্যক্তির যে রুহ রয়েছে, এই রুহ কি হয়, একত্রিত হয়, তাদের সাথে দেখা সাক্ষাৎ হয়, তাদের সাথে কথাবার্তা হয়, তাদের হাল হাকিকত সম্পর্কে একে অপরকে কি জানানো হয়, জেনে থাকে। অর্থাৎ মৃত ব্যক্তির রুহ জীবিত রুহকে জানায়, অথবা জীবিত রুহ মৃত রুহকে অবহিত করে থাকে, এ ব্যাপারে আমরা জানতে পারলাম। তো এ ব্যাপারে বলা হয়েছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাক রয়েছে, সহি বুখারী শরীফের মধ্যে রয়েছে, আপনার বলা হচ্ছে যে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমান, নেককার মুসলমানের স্বপ্ন, যারা নেককার মুসলমান মুমিন বান্দা, নেককার আল্লাহ তাআলার প্রিয় বান্দা, ইনাদের যে স্বপ্ন রয়েছে এই স্বপ্ন নবুয়তের 46 ভাগের এক ভাগ, নবুয়তের 46 ভাগের এক ভাগ কে বলেছেন, আমাদের প্রিয় রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। অপর এক বর্ণনার মধ্যে রয়েছে যে নবুয়তের দরজা বন্ধ, আর কোনো নবী পৃথিবীতে আসবে না, আখিরি নবী, খাতামুল মুরসালিন, খাতামুল নবিয়্যিন, এবং শেষ নবী নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। কেউ যদি নবী হওয়ার দাবিও করে এটা মিথ্যা দাবিদার, এবং সে কাফির হয়ে যাবে, মুরতাদ হয়ে যাবে, সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী এবং কাউকে মানে নবী বলে দাবি করা সম্ভবই না, এটা মানে সম্পূর্ণ নবুয়তের দরজা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্তই বন্ধ হয়ে গিয়েছে। খাতামুন নাবিয়্যিন বলা হয় এজন্য, তার একটা লকআপ খাতামুন নাবিয়্যিন, আর কোনো নবী পৃথিবীতে আসবে না, এটা আমাদেরকে মনে রাখতে হবে। এটা আকীদা, এটা বিশ্বাস, কেউ যদি এই বিশ্বাস না রাখে তাহলে সে কাফির হয়ে যাবে, সে অমুসলিম হয়ে যাবে, সে মুসলমান হিসাবে থাকবে না। তো আমাদের শেষ নবী, আখিরি নবী হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। তো বলা হয়েছে যে নবুয়তের দরজা বন্ধ, আমার পরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পরে নবুয়ত নেই, তবে হ্যাঁ বাশারাত রয়েছে, বাশারাত মানে সুসংবাদ রয়েছে।
আরজ করা হলো সুসংবাদগুলো কি? ইরশাদ করলেন ভালো স্বপ্ন, যেগুলো মানুষ নিজে দেখে অথবা দেখানো হয়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, তোমাদের কেউ যদি এমন কোনো স্বপ্ন দেখে যা ভালো মনে হয়, তাহলে সেটি আল্লাহ পাকের পক্ষ থেকে, তার উচিত আল্লাহ পাকের প্রশংসা ও শুকরিয়া আদায় করা এবং সবাইকে সেটি বর্ণনা করা। সাইয়েদি আলা হযরত ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত পরওয়ানে শাম এ রিসালাত শাহ ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহি, তিনি তার কাছে এই স্বপ্ন সম্পর্কে জিজ্ঞাসা করা হলো, তো তিনি বললেন, জবাবে বললেন, স্বপ্ন চার ধরনের হয়ে থাকে। এক হচ্ছে মনের কথাবার্তা, দিনের বেলায় যেসব মনের কল্পনা অন্তরের উপর প্রভাব বিস্তার করেছিল, যখন ঘুমালো অন্তরের পক্ষ থেকে সেগুলো মস্তিষ্কে যথাসাধ্য উন্মুক্ত হয়ে গেল, সেরূপ কল্পনারূপে সামনে এসে গেল। এ ধরনের স্বপ্ন অর্থহীন আর তাতে অন্তর্ভুক্ত রয়েছে কিছু মিশ্রণ। শরীরে চার ধরনের মিশ্রণ, হলুদ, কালো, লাল, সাদা, এগুলোর প্রভাবে সামঞ্জস্য দেখতে পায়। কেবল লাল প্রভাবপ্রাপ্তরা আগুন দেখতে পাবে আর সাদার প্রভাবপ্রাপ্তরা দেখতে পাবে পানি। দ্বিতীয় স্বপ্ন হলো শয়তানের পক্ষ থেকে, আর এই স্বপ্নটাই মানুষ বেশি দেখে থাকে, বিভিন্ন শয়তানি স্বপ্ন। স্বপ্নের মাধ্যমে মানুষ কোথায় চলে যায়, কি অবস্থা হয়ে যায়, ভয় পায়। তো এই দ্বিতীয় হচ্ছে শয়তানের পক্ষ থেকে ইলকা, শয়তানের পক্ষ থেকে এটা, আর সেটি বেশিরভাগ ভয়ানক হয়ে থাকে, মানুষ ভয় পায়। শয়তান মানুষকে ভয় দেখায় অথবা ঘুমে তার সাথে খেলা করে, তাকে বলল তুমি কারো জিকির করিও না যাতে তোমার ক্ষতি না করে। এরূপ স্বপ্ন দেখলে বাম দিকে তিনবার থুতু ফেলা এবং আউযুবিল্লাহ পাঠ করবে। উত্তম হলো অজু সহকারে দুরাকাত নফল নামাজ আদায় করা। দেখবেন অনেকে বলে থাকে আমাকে বোবায় ধরেছে, আছে কিন্তু দর্শক, আমাকে বোবায় ধরেছে, আমি রাতে ঘুমোতে পারি না, কেউ কাউকে ডাকি আমাকে ছাড়ে না, এভাবে কেউ হাত লাগালে তারপর ছেড়ে যায়, এরকম এগুলো শয়তানের সবকিছু। তারপর ভয়ঙ্কর ভয়ঙ্কর অনেক কিছু দেখে, ভয় পেয়ে যায়, চিৎকার দিয়ে উঠে, একা ঘুমোতে পারে না, তো এ ধরনের সমস্যা হয়ে থাকে। তৃতীয় স্বপ্ন হচ্ছে ফিরিস্তার ইলকা হয়ে থাকে, ফিরিস্তাদের মাধ্যমে হয়ে থাকে। এরূপ স্বপ্নের মাধ্যমে অতীত, বর্তমান, ভবিষ্যৎ অদৃশ্যগুলো প্রকাশ হয়ে যায়, কিন্তু অধিকাংশের পক্ষে সেই ব্যাখ্যা নিকট ও দূরবর্তী হয়, তাই সেগুলো তাবির করতে হয়। ফিরিস্তাদের যে ইলকা, এগুলো তাবির করতে হয়, ব্যাখ্যার প্রয়োজন হয়। চতুর্থ স্বপ্ন মাধ্যম ছাড়া সরাসরি আল্লাহ পাকের পক্ষ থেকে ইলকা হয়ে থাকে, সেই ধরনের স্বপ্ন পরিষ্কার ও নির্ভেজাল হয়ে থাকে, সেগুলো তাবিরও করতে হয় না, আল্লাহ পাকই ভালো জানেন। তো আমরা জানতে পারলাম যে আপনার স্বপ্ন ব্যাপারে কিছুটা জানতে পারলাম, কিছু মানুষের কল্পনা, কিছু মানুষের, কিছু শয়তানের ইলকা, কিছু ফেরেশতাদের ইলকা এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে ইলকা হয়ে থাকে। সেজন্য স্বপ্নের যে চারটা ব্যাখ্যা, আপনাকে জানতে হবে আমি কোন ধরনের স্বপ্ন দেখলাম, আমি কোন ধরনের ব্যাপারে আছি এই মুহূর্তে। তো আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। সেজন্য অনেকে আপনার স্বপ্ন ব্যাপারে অস্বীকার করে থাকে, সেজন্য আমিরুল সুন্নাহর দরবারে প্রশ্ন করা হয়েছিল এই স্বপ্নের ব্যাপারটা, যে অনেকে অস্বীকার করে থাকেন স্বপ্নের এটা, তো সেজন্য এই কোরআন ও হাদিসের কিছু আপনার ই করা হলো, যাতে আমরা এগুলোর ব্যাপারে অবগত হই, যে না, স্বপ্নটাও কিছুটা হলেও, স্বপ্নের ব্যাপারটাও ইসলামী শরিয়াতে সম্বোধন করে। ফয়জুল কাদির তৃতীয় খণ্ডের মধ্যে এসেছে যে ভালো স্বপ্ন ওহির পর্যায়ভুক্ত, তাই ঘুমন্ত ব্যক্তি জানত না, আল্লাহ তাকে সেই বিষয়টি জানিয়ে দেন, আর সেটির বাস্তবতা প্রকাশ ও জাগ্রত অবস্থাতেই হয়ে থাকে। এ কারণে হুজুরিপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল হলে সাহাবাই কিরামদেরকে জিজ্ঞাসা করতেন, তোমাদের কি কেউ আজ কোনো স্বপ্ন দেখেছ? এটি এই কারণেই ছিল যে ভালো স্বপ্ন বলতেই নবুয়তের প্রকাশ স্বরূপ। এটা কিন্তু আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা এটা করতেন, উম্মতদের সামনে সেগুলো প্রকাশ করা আবশ্যিক সাব্যস্ত হলো, আর সবাই সেই মর্যাদা থেকে একেবারেই অজানা, যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব দিতেন এবং সেই ব্যাপারে প্রতিদিন জিজ্ঞাসা করতেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। অনেক সময় দেখা যায় অনেক বয়ানের মাঝে আমরা বয়ান করে থাকি, মা ফাআলাল্লাহু বিকা, আল্লাহ তাআলা আপনার সাথে কিরূপ আচরণ করেছেন, স্বপ্নের মাধ্যমে আপনার বিভিন্ন প্রশ্ন করা হয়। তো আমরা অনেকে এটা আসলে দিলের মধ্যে আনতে খুব কষ্ট হয়, এটা নিয়ে ই করা হয় না, যদিও আকাইদের ক্ষেত্রে তো, বিশ্বাসের ক্ষেত্রে তো, বিশ্বাসী যে নাজরিয়াত রয়েছে সেক্ষেত্রে তো আমাদের স্বপ্নের ব্যাখ্যার ব্যাপারে কোনো ই নেই, কিন্তু কিছু রয়েছে আমলের দিক থেকে। কোনো বুধুর রহমতুল্লাহ আলাইকে আপনি স্বপ্ন দেখেছেন, সে বলল আমি জান্নাতে রয়েছি, তো আমি এই আমল করেছি, এই আমলের মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করেছেন, এটা তো খুব ভালো একটা।
সবচেয়ে বড় বিষয় হলো বাপু, অনেক সময় সমাজে দেখা যায় যে যারা স্বপ্ন দেখে থাকি আমরা, এমন ব্যক্তি বিশেষের কাছে কাছে গিয়ে তার ব্যাখ্যা চাই, এক্সপ্লেনেশন চাই, যেটা তাদের কি হবে, অথচ তার এ সম্পর্কে কোনো
জ্ঞান
ধ্যান ধারণাই নেই, কোনো জ্ঞানই নেই। তো বিশেষত যারা বুজুর্গ, যারা রয়েছেন, যারা আলিমে দিন রয়েছেন, যারা স্বপ্ন সম্পর্কে যারা মাহির রয়েছেন, মাহারাত রাখেন, তাদের কাছে মানে এর তাবির সম্পর্কে জানতে চাও।
এটা ইলম, কিন্তু এটা যেটা স্পেশাল জ্ঞান,
এটার একটা জ্ঞান রয়েছে।
আল্লামা শিরিন রহমতুল্লাহ আলাইহি উনি কিন্তু এই জ্ঞানে
এই বিষয়ে ছিল,
এই বিষয়ে ছিল। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আর রফিক ভাই, আমাদের সমাজের মধ্যে বিশেষ করে যারা টিনেজার থাকে, আপনার 14-15 থেকে বয়স হয়ে যায়, যারা স্কুল লাইফ, কলেজ লাইফে থাকে, যাদের কোনো কাজ
উঠতি বয়স,
যাদেরকে আমরা বলে থাকি, তারা আমরা দেখি সমাজের মধ্যে তাদের একটা, এখন আবার কিশোর গ্যাং বলে একটা কথা বের হয়েছে, তো এদের একটা বন্ধু বান্ধব সবারই থাকে, এটা থাকাটাও স্বাভাবিক। সমাজের মধ্যে চলতে গেলে একা তো চলা যায় না, সবাইকে সাথে নিয়ে চলতে হয়। তো ওরা এরকম চলতে গেলে দেখা যায় কারো গাছের ফল ছিঁড়ে ফেললো, কারো গাছের কলা নিয়ে গেল, তো কারো মানে নারিকেল গাছের নারিকেল পেরে খেয়ে নিল। তো এভাবে কিন্তু আমাদের সমাজে এরকম ই হচ্ছে আর কি ব্যাপারে।
এবং সবচেয়ে বড় দুঃখের বিষয় হচ্ছে বাবু, যে এটাকে অন্যায় হিসেবে মনেই করা হয় না, এটাকে গুনাই মনে করা হয় না,
মানে মনে করে যে এটা
এটা সবচেয়ে
এনজয় করছে।
সবচেয়ে বড় কথা হচ্ছে যে এক তো হচ্ছে আমি কি করছি, কিন্তু যাদেরকে সাথে নিয়ে করছি এরা কারা, আমি কাদের সাথে বন্ধুত্ব করেছি, এটাও তো একটু ভাবতে হবে।
অবশ্যই,
যে আমার বন্ধু যারা রয়েছে, এই বন্ধু বন্ধুত্ব কেমন হওয়া চাই। আমি যদি একজন ভালো মানুষের সংস্রবে থাকি, তার সাহচর্যে থাকি, তাহলে সে অবশ্যই আমাকে ভালো দিক নির্দেশনা দেবে, সৎ কর্মের প্রতি আমাকে উদ্বুদ্ধ করবে। আর আমি যদি আমার সঙ্গ, যার সাহচর্যে আমি রয়েছি, দিনের বেলা আমি পুরোটা দিন, সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে যায় যে বন্ধুদের সাথে, সেই বন্ধু যদি আমার আমাকে খারাপ কাজের দিকে প্ররোচিত করে, আমাকে ধাবিত করে, তাহলে এর যে পরিণতি সেটা কিন্তু আমাকেই বহন করতে হবে, কিংবা আমার পরিবারকে বহন করতে হবে। অনেক সময় সামাজিক ক্ষেত্রেও দেখা যায় যে বাবা মাকে হেনস্থা করা হয়, অপমানিত হন বাবা মা, অসম্মানিত হন বাবা মা, কিসের কারণে, সন্তানের কারণে। এই জন্য সন্তানকে উচিত, বাবা মাকেও উচিত, সন্তানদেরকে ব্রিফ করা যে তার বন্ধু কেমন হওয়া চাই, হাউ টু বি এ গুড ফ্রেন্ড। একজন বন্ধু, তার বন্ধু যে বন্ধুকে সে চয়ন করছে, সিলেক্ট করছে, সে বন্ধু কেমন হতে হবে। তো ভালো বন্ধু ভালো দিকে সবসময় পরামর্শ দেবে, খারাপ বন্ধু খারাপ দিকে। এই জন্যই বলা হয়েছে যে সঙ্গ দোষে লোহা ভাসে। অনেক সময় বলা হয় না যে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে তো কাজেই এটা অনেক বড় একটা, এটা যেমন ব্যক্তিগত জীবনে বাপু এটার প্রভাব ফেলে নেতিবাচক, ঠিক তদ্রূপভাবে এটা কিন্তু পারিবারিক জীবনেও নেমে আসে অশান্তি। পারিবারিক জীবনে অশান্তি মা বাবার জীবনে নেমে আসে, কার কারণে, সন্তানের কারণে। তো কাজে এখানে সন্তানকেও বুঝতে হবে, এবং মা বাবাকেও ছোটবেলা থেকে সন্তানকে এই বিশেষ দিকগুলোতে, যে প্রশ্নটা করা হয়েছে এ ব্যাপারে ওলামায়ে কেরাম বলেন যে কারো গাছের ফল অনেক সময় ঢিল মেরে খেয়ে নিল, আর বিশেষ করে আমের সিজন বাপু, আমের সিজনে তো মানে এমন অবস্থা যে নিজেকে কন্ট্রোলই করতে পারে না, এই যুব সমাজ অনেক রয়েছে, তো ঢিল মেরে আম পেড়ে খেয়ে নিল, তেঁতুল পেড়ে খেয়ে নিল, নারিকেল পেড়ে খেয়ে নিল। তো এই ধরনের যে অ্যাটিটিউড রয়েছে, এটা ইসলাম কখনোই সমর্থন করে না, এটা জায়েজ নয়। আর বলা হয়েছে যে যেটা মালিকানাধীন যে গাছ রয়েছে, বাগান হোক কিংবা কারো কারো বাড়ির আঙিনায় হোক, যদিও বা সেই গাছের কিছু অংশ রাস্তার মধ্যে ঝুলে পড়েছে, কিংবা সেই গাছ থেকে কোনো ফল পড়ে মাটিতে পড়ে আছে, সেই ফল কখনোই খাওয়াটা জায়েজ হবে না অনুমতি ছাড়া। হ্যাঁ, যদি বাড়ির মালিক অনুমতি দেয়, গাছের মালিক যদি অনুমতি দেয়, সেক্ষেত্রে খেতে পারবে। আচ্ছা, অন্যথায় বিকল্প হচ্ছে যেসব গাছগুলো রাস্তাঘাটে এমনিতেই জন্মে ওঠে, 10 জন মানুষ যে ফলগুলোকে ভোগ করে, বা যে ফল খেলে কোনো বিধি নিষেধ নেই, কেউ নিষেধ করতে আসে,
সবাই খাচ্ছে,
সবাই খাচ্ছে, হ্যাঁ, রাস্তাঘাটে লাগানো অনেক সময় জনসাধারণের কল্যাণেই লাগানো হয়, তো সেই গাছগুলোর ফল খাওয়া যেতে পারে, ওলামায়ে কেরাম এমনটি বলে থাকেন।
তো মূলত এখানে রফিক ভাই, যারা খেয়ে নিয়েছে, যে খেয়ে নিয়েছে, অনেকে হয়তো আমাদেরকে এই মুহূর্তে দেখতে পাচ্ছে, কথা শুনে হয়তো
তাদের জিহ্বাতে কামড় দিচ্ছে, হাই আমি তো কাজটা করে ফেলেছি, আমি তো অমুকের গাছের ডাব খেয়ে ফেলেছি, অমুকের গাছের পেঁপে খেয়ে ফেলেছিলাম, অমুকের গাছের কলা খেয়ে ফেলেছিলাম, কাঁঠাল খেয়ে ফেলেছিলাম, কারো পুকুরে মাছ ধরে খেয়ে ফেলেছিলাম, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ এরকম যারা করে ফেলেছে তো তাদের তো কিছু এখন করণীয় অবশ্যই রয়েছে, এখনো তো যেহেতু আপনার জীবন বাকি রয়েছে, খাওয়াটা তো অন্যায় অবশ্যই হয়েছে, হক নষ্ট হয়েছে, বান্দার হক মাফ না চাওয়া পর্যন্ত তো এটা মাফ
হকুকুলি বাদ, এটা বান্দার হক নষ্ট করেছে।
হ্যাঁ, তো সেক্ষেত্রে আমাদের একটা করণীয় এটাই যে আমরা তার কাছ থেকে মাপ চেয়ে নিই, ক্ষমা চেয়ে নিই। এবং দেখুন, অনেকে মনে করি আমরা ক্ষমা চাইলে এখন মনে করবে যে ওই দেখছো এই কাজটা অমুকে করেছে,
সে তো জেনে যাবে আমার চারিত্রিক বৈশিষ্ট্য বা আমি কার ছেলে, আমার বাবা মা অপমানিত হবে, নানান ধরনের মানে নেতিবাচক দিকগুলো তখন চিন্তা ভাবনা চলে আসে।
এখানে দেখুন, দুনিয়াতে নেতিবাচক একটা কথা আপনি শ্রবণ করেছেন, শুনেছেন, এটা বড় কথা নয়, আখিরাতে কবরে যাওয়ার পরে সবচেয়ে বড় দিন,
কাল কিয়ামতের দিনে যে হিসাব নিকাশ হবে, সেই হিসাব নিকাশের চেয়ে এর চেয়ে কি সহজ সহজ পন্থা এটা নয় যে গাছের মালিক বা যে মালিক রয়েছে, যে হুকুল ইবাদ, যার হক নষ্ট করা হয়েছে, তার প্রতি গিয়ে কায়মনো বাক্যে তার কাছে ক্ষমা চাওয়া, সেই হকটাকে মাফ করিয়ে নেয়া, এটা কি সহজ নয়? কাল কিয়ামতের দিনে তো এই কাজটা করারও সুযোগ
থাকবে না,
তখন তো হিসাব নিকেশ মানে হিসাব নিকাশ যখন নেওয়া হবে তখন সেখানে কোনো পরিশোধের কোনো ব্যাপার স্যাপার থাকবে না, সেখানে না টাকা থাকবে, না পয়সা থাকবে, না মুদ্রা থাকবে, না যে ক্ষতিপূরণ হয়েছে সেই জিনিসটা সে ফিরিয়ে দিতে পারবে, বিনিময়ে তার আমলকে দিতে হবে, নেক আমল তাকে দিয়ে দিতে হবে, এবং সেটা দিয়েও যদি পরিশোধ না হয়, যদিও কিছু বাকি থেকে যায় ক্ষতিপূরণ, তাহলে সেই পাওনাদার ব্যক্তির গুনাহ নিজের মাথায় নিয়ে নিতে হবে।
আল্লাহ তাআলা হেফাজত করুক, আল্লাহ তাআলা আসানি করুক। আমাদের কাছে কিছু কল রয়েছে, তো আমরা কল শ্রবণ করব। এর আগে আরেকটা টপিকের দিকে আমরা একটু গিয়ে নেই, আমাদের সমাজে একটা ব্যাধি হয়ে দাঁড়িয়েছে, কেউ যদি বেশি লম্বা হয়ে যায় তাকে এই লম্বু, কেউ যদি বেশি
একটা ট্রেন্ড চলছে,
কেউ যদি আপনার একটু
চলে আসছে যুগে যুগে,
এগুলো মানে মানুষের দোষ ত্রুটি ই করা, কারো চোখ টেরা রয়েছে, চোখে
কেউ একটু বেশি লম্বা, কেউ একটু বেশি খাটো, কেউ পঙ্গু, কারো বিকলাঙ্গ,
কার মুখ দিয়ে কথা ঠিক মতো
বলে, ল্যাংড়া বললো, খোড়া বললো,
কানে কথা বললো, অথবা মানে মাথায় চুল নেই,
প্রতিবন্ধী রয়েছে, তাদেরকে সেই মানে তার খুঁত বের করে তাকে খোটা দেয়া, কথা
খোটা দেয়া বলা, ওই নামে ডাকা,
টিচ করা তাকে,
ওই নামে ডাকা,
জি।
তো এ সম্পর্কে কিন্তু ইসলাম আমাদেরকে অবশ্যই
কঠোর
ভাষায়
নিষেধ
করেছে। তো এটা কিন্তু আপনার একজন মানুষের সামনে যদি আমরা বলি, অর্থাৎ কেউ লম্বা তাকে আমি লম্বু বললাম, কেউ খাটো তাকে আমরা খাটো বলে ডাক দিলাম, কারো মুখে কথা বাজে সে তোতলা রয়েছে তাকে আমরা সামনাসামনি এই কথাটা বলে দিলাম, কেউ কানে কম শ্রবণ করে তাকে আমরা কানা কানে শোনে না, সেটা
বয়রা বললাম, অনেক সামনে বধির বললাম, তার সামনে
চোখ টেরা, তো তার সামনেই আমি তাকে সেটা বলে দিলাম, অর্থাৎ তার যে অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে যে আল্লাহ তাআলা একটা বিশেষ খুদ দিয়েছেন, বিশেষ একটা সমস্যা
রয়েছে, আর এই অ্যাপটা হচ্ছে বাপু এমন একটা জিনিস যে আমি এটা কিন্তু অনেক বড় একটা, এটাকে যদি অ্যানালাইজ করা হয়, একটু যদি গভীরে চিন্তা ভাবনা করা হয়, তাহলে কিন্তু এটা অনেক দূর পর্যন্ত বাপু গড়িয়ে যাবে। সেটা হচ্ছে এরকম যে আল্লাহ তাআলা যে সৃষ্টি তিনি সৃষ্টি করেছেন,
যাকে ইচ্ছে তাকে যেরকম
যেভাবে তিনি করেছেন, এটা তাঁর ইচ্ছে, তাঁর পছন্দ, তিনি যেভাবে মানে পছন্দ করেছেন সেভাবেই তিনি বানিয়েছেন, তো তার সৃষ্টির প্রতি কি করা, তার সৃষ্টির খুঁত বের করা। আল্লাহ তাআলা কাউকে অন্ধ বানিয়েছেন, এটা আল্লাহ তাআলাই জানেন যে তার জন্য কি কল্যাণ রয়েছে, কাল কিয়ামতের দিনে এই অন্ধ ব্যক্তি দেখা যাবে যে আমি আমার চক্ষু জ্ঞান থাকা সত্ত্বেও আমি পড়ে রইলাম, পিছে আমি পুলসিরাত পার হয়ে চলে গেছে, অন্ধ ব্যক্তি পুলসিরাত পার হয়ে জান্নাতে চলে গেছে। তো এটা সৃষ্টির প্রতি কি করা, আঙুল প্রদর্শন করা, খুঁতকে বের করা, এটা হচ্ছে মানে সৃষ্টির সাথে বাগাওয়াত যেটাকে বলে, বিরোধিতা করা,
এখানে এটা গেল এক, এটা তো আছেই। দ্বিতীয় যে সবচেয়ে বড় ব্যাপার
সেটা হচ্ছে যে তার মন কষ্ট পাবে, আর মনে কষ্ট দেওয়াটা এটা হচ্ছে বাপু হারাম এবং জাহান্নামে নিয়ে যাওয়ার মতো কাজ। আমির আহলে সুন্নাহ শাইখে তরিকাত তিনি বলেন, মাদানী মুজাকারার মধ্যে তিনি বলেছেন, এটা কোনো ব্যক্তিকে যে খাটো হোক, লম্বা হোক, বেটে হোক, তার কোনো খুদ বের করে তাকে সেই নামে তাকে ডাকা কিংবা তাকে হেনস্থা করা, তাকে টিজ করা সমাজের মধ্যে। তো এটা বলেছেন যে এটা সামনাসামনি বলা এটা অনেক বড় মনে কষ্টের কারণ, আর এটা হারাম এবং জাহান্নামে নিয়ে যাওয়ার মতো কাজ। দ্বিতীয়ত বলেছেন যে এ ধরনের কোনো ব্যক্তি যার অ্যাব রয়েছে, ত্রুটি রয়েছে, তার অনুপস্থিতিতে যদি সে বলে তাহলে সেটা হবে ব্যাকবাইটিং, এটা হবে গিবত, পরনিন্দা।
আমরা কিন্তু আমাদের সমাজে কিন্তু এটা এটা আছে রফিক ভাই, সেটা হচ্ছে গিয়ে দেখা যায় যে মানে কোনো ব্যক্তিকে সে চেরা রয়েছে অথবা তার একটা অ্যাব রয়েছে, ত্রুটি রয়েছে, শারীরিকগত গঠনগত কিছু ত্রুটি রয়েছে, তো তাকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য মানুষ কি বলে ওই যে ওই যে চোখ এরকম, ওই ওই এরকম পরিচয় করিয়ে দেওয়া, তার পিছনে কিন্তু অ্যাকচুয়াল সে কি করলো, গীবত করলো, কিন্তু
গীবত করলো।
আর এই গীবত আল্লাহ আল্লাহ, গীবত হচ্ছে মৃত ভাইয়ের,
গীবতের ডেফিনিশনটাও তো আমাদের জানতে হবে, কখন এটা সংগঠিত হয়। অনেক সময় কিন্তু মানুষ তর্কের মধ্যে জড়িয়ে যায়, আরে ভাই আমি তো সত্যিই বলেছি, তার মাঝে যেটা আছে আমি তো সেটাই বলেছি। আমাদের চ্যানেল দর্শকবৃন্দ, যেটা আপনি বলছেন বা বলছেন বা বলেছিলেন যেটা তার মাঝে ছিল, এটাই গীবত। কোনো ব্যক্তির অনুপস্থিতিতে কোনো এমন কথা বলা যে কথা সে শুনলে তার মনে কষ্ট পাবে, তার অনুপস্থিতি সেটা বলাই হচ্ছে ব্যাকবাইটিং, এটাকে গীবত বলা হয়, পরনিন্দা বলা হয়। জি
জি, আমরা কল কিছু নিয়ে নিই, এরপর আবার আসবো। জি, কিছু কল রয়েছে, কল চালিয়ে দিন।
আমার নাম মুজদারি, আমার নাম মোহাম্মদ সালাউদ্দিন, আমাদের চ্যানেল থেকে ছিলাম, আমার ছেলের নাম আব্দুল্লাহ রহমান, 2 বছর বয়স। আদানি চ্যানেল দেখলে আমার ছেলে খুব খুশি হয়, আমার ছেলে যে মাদ্রাসায় ভর্তি করতে পারি, মাদ্রাসায় পড়াতে পারি, আপনাদের আপনারা সবাই মিলে দোয়া করবেন,
আল্লাহ তাআলা কবুল করুক আপনার আশাকে, আপনার ইচ্ছা।
আমিন আমিন আমিন।
যা দোয়াও করি আমরা, আল্লাহ তাআলা আপনার সন্তানকে বামুল আলেম দিন মুবাল্লিগ দাওয়াত ইসলামী মুফতি ইসলাম বানাক। আমিন। জি, নেক্সট কল।
আমি নাইশম দুর্গা, রাজশাহী মহানগর থানা থেকে বলছি। আপনি যে অনুষ্ঠানটা দেখতে অনেক সুন্দর লাগছে, আমার জন্য দোয়া করবেন।
দোয়া করি আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, যারাই এই মুহূর্তে আমাদের সাথে সকলকে বেহিসাব মাগফিরাত দান করুন, ঈমান ও আফিয়াত নসিব করুন।
আমিন।
নিজে দেখুন, অপরকে দেখতে উৎসাহিত করুন। নেক্সট কল।
নাম মোহাম্মদ ওয়াসিম, আপনাদের মাথা নিচে নামে দেখি অনেক ভালো লাগে, আমি সবসময় আমল করতে চাই, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে চাই, সেই দোয়া করবেন।
আল্লাহ তাআলা আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত নামাজি বানাক, ইবাদত গুজার বানাক, ইবাদত ওয়ালা, রিয়াজত ওয়ালা, নেকি ভরা আমাদের জিন্দেগি নসিব হোক। আমি জি, নেক্সট কল।
আমি রাজশাহী থেকে বলছি, আমি হেরালউদ্দিন, আপনাদের অনুষ্ঠান আমি সবসময় দেখি, খুব ভালো লাগে, আলহামদুলিল্লাহ,
মাশাআল্লাহ। জি, নেক্সট।
বগুড়া নাগাইপাড়া থেকে, আমি মাদারি চ্যানেল দেখি, আমার কাছে অনেক ভালো লাগে, আমি মাদারি চ্যানেল থেকে অনেক কিছু শিখতে পেরেছি, আপনারা আমার জন্য দোয়া করবেন।
আল্লাহ তাআলা কবুল করুক, কবুল মঞ্জুর করুক। আমরা যারা রয়েছি এই মুহূর্তে সবাই আমরা নিজে দেখি, অপরকে দেখতে উৎসাহিত করি, নেকির দাওয়াত দিই ইনশাআল্লাহ তাআলা চায়। তো এর উসিলাতে আমাদের নেকি অর্জিত হবে ইনশাআল্লাহ তাআলা। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফয়জুর রহমান ভাই সাথে রয়েছেন, যাই আমরা কিছু কালাম আমরা শ্রবণ করি ইনশাআল্লাহ তাআলা।
صلي على رسولنا صلي على محمد صلي على شفيعنا صلي على محمد پھر کے گلی گلی تباہ ٹھوکر سب کی کھائے کیوں دل کو جو عقل دے خدا تیری گلی سے جا دکیوں بار কে মদিনায় ডাকিও বার 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 বারাশি বোয়ামি হয় যেন সে থায় মজার বার বার আশি
তালা আমাদেরকে মিঠা মদিনা জিয়ারত করুক, আল্লাহ তালা আমাদেরকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিদার নসিব করুক।
আমিন।
সাল্লু আল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। রফিকের নকশায় নালাইনে পাক এর বরকত সম্পর্কে আমরা কিছু আলোচনাগত মাদানী মুদাদের শুনছিলাম যে আমি সুমিত বলেছিলেন, আর আমি একটু ই করব দর্শকদেরকে বলবো যে নকশা নারায়ণে পাক বলা হয় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুতা মোবারকের নকশা। নারায়ণ আরবি শব্দ, মানে হচ্ছে জুতা। এই জুতা মোবারকের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জুতা মোবারক পরিধান করেছেন তার নকশা, এটা আশিকারে রসুল যারা তারা নিজের বুকে ধারণ করে, মাথার উপর রাখে, নিজের কাছে রাখে, এবং এর অনেক ফজিলত কিন্তু রয়েছে, এর অনেক বারাকাত রয়েছে। আসুন আমরা কিছু আমলিসুনাত বলেছিলেন, কিছু আমরা বারাকাত শ্রবণ করি।
নালাইন শরীফের তো এমনিতে অনেক বরকত রয়েছে এবং প্রত্যেক আশিকের রসুল, সকল আশিকের রসুলেরই এটা একটা ইয়কিন রয়েছে, বিশ্বাস রয়েছে যে নালাইন শরীফ রাখলে আমি সব ধরনের বালা মুসিবত থেকে আমি হেফাজতে থাকবো। আর সত্যিকার অর্থে বাপু, এই নালাইন শরীফ যে ঘরে থাকে সেই ঘরে চুরি ডাকাতি আগুন লেগে যাওয়া বিভিন্ন বালা মুসিবত থেকে কিন্তু সেই ঘর হেফাজতে থাকে। যে গাড়িতে কোনো যাত্রী যদি আকীদাতের সাথে নালাইন শরীফ বহন করে সেই গাড়ি কখনো দুর্ঘটনায় কবলিত হবে না, এছাড়াও ডাকাতি হবে না সেই গাড়িতে, এছাড়াও যে লঞ্চে উঠবে সেই লঞ্চ ইনশাআল্লাহ সেই নালাইন শরীফের বরকতে ডুববে না,
নালাইনে পাক যে মাথায় এছাড়াও সাথে রাখবে,
সাথে রাখবে,
সম্মানিত
হবে, বুজুর্গিয়ত তার মধ্যে আসবে। এবং অনেক সময় দেখা যায় যে পরিবারের মধ্যে অনেক সময় পেটে ব্যথা হয়ে গেল, মাথায় ব্যথা হয়ে গেল, তো সেক্ষেত্রে সেই নালাইন শরীফটা সেখানে ধরে, সেই ব্যথা কবলিত যে স্থানটা রয়েছে সেখানে ধরে দরুদে পাক পড়তে থাকলে সে ব্যথা দূর হয়ে যায়। ঠিক এমনই একটি ঘটনা রয়েছে যে এই কিতাবের নাম হচ্ছে শামাইলে রাসুল। এই কিতাবের মধ্যে রয়েছে আবু জাফর মোহাম্মদ বিন আব্দুল মজিদ রহমাতুল্লাহি তাআলা, তার কোনো এক শিক্ষার্থীকে তিনি এই নালাইন শরীফ উপহার স্বরূপ দিলেন। তো সেই শিক্ষার্থী যখন বাসায় গেল, ফিরে এসে বলল তার শিক্ষককে, শিক্ষক মহোদয়কে, যে শেখ এই নালাইন শরীফের যে জ্বলন্ত প্রমাণ এটা আমি পেয়েছি আমার জীবনে। তখন শিক্ষক জিজ্ঞেস করলেন যে কি ঘটনা ঘটেছে, তখন তিনি ওই শিক্ষার্থী বললেন যে আমি যখন বাসায় গেলাম আমার সহধর্মিনী তার প্রচণ্ড ব্যথা উঠলো পেটের মধ্যে, মানে অ্যাবডোমিনাল পেইন, সেভিয়ার পেইন উঠলো। তো তখন তিনি ওই নালাইন শরীফের ফজিলত তিনি জানতেন, তো তিনি কি করলেন ওই পেটের ব্যথার স্থানে নালাইন শরীফ রেখে দিলেন, রেখে তিনি দরুদে পাক পড়লেন। দরুদে পাক পড়তে মানে পড়া শুরু করলেন, আর ঠিক কিছুক্ষণের মধ্যে, জাস্ট ফর দ্য টাইম বিং, কিছুক্ষণের মধ্যেই ব্যথা একেবারে উড়ে গেল, ব্যথা সেখানে আর নেই, মনে হচ্ছে যেন অতীতে কোনো ব্যথাই ছিল না। সেই ব্যথা এমন ব্যথা ছিল বাপু, যেন তিনি তার বর্ণনা মতে যে তিনি বলছেন যে এমন ব্যথা উঠেছে আমার সহধর্মীর, মনে হচ্ছে যেন এটাই তার জীবনের শেষ ব্যথা, সে মৃত্যুবরণ করবে, এমন ছটফট করছিল। তাই নালাইন শরীফ রাখার বরকতে দরুদে পাক পড়তে থাকলো এবং ব্যথা
দূর হতে লাগলো,
উবে গেল। তো এই যে একটা আকীদাত মানুষের, আর সবচেয়ে বড় কথা যে এটা প্রমাণিত রয়েছে আমাদের একজন পরিচিত এক বন্ধু ইসলামী ভাই সৈয়দপুরে বসবাস করেন, এখনও বর্তমানে তিনি রয়েছেন। তো তার আম্মাজান একবার সৈয়দপুর থেকে রংপুরে আসছিলেন, তো ওই গাড়ির মধ্যে তার কাছে নালাইন শরীফ ছিল।
আচ্ছা,
তো এই গাড়িটা প্রতিমধ্যে যখন ওভারটেক করতে গেল, তো এই গাড়িটা ছিটকে রাস্তা দিয়ে পড়ে গেল ধান ক্ষেতের উপরে, এবং এটা গড়িয়ে দু তিনটে মানে পোল্ট্রি খেয়ে এটা গড়িয়ে ধান ক্ষেতে পড়লো। তো অনেক যাত্রী এখানে হতাহত হয়েছিল, আর সেই ইসলামী ভাইয়ের মানে মায়ের ভাষ্য হচ্ছে যে আমাকে মনে হলো কেউ জানালা থেকে তুলে নিয়ে বাইরে আস্তে করে বসিয়ে দিল, তার ভাষ্য এটা। আল্লাহ তাআলার কুদরতের মধ্যে কোনো কিছু তো অভাব নেই বাপু, যে কোনো একটা মাধ্যম ওয়াসিলা শুধু প্রয়োজন হয়। হ্যাঁ, তো সেটা বললো। তো এই ঘটনার পর থেকে ওনার আরো বিশ্বাস ইয়াকিন আরো বেড়ে গেল এই নালাইন শরীফ। তো এরকম অনেক ঘটনা আছে আশিকানে রাসূলের নালাইন শরীফ পাক পবিত্র অবস্থায়
কিতাব লেখা হয়েছে,
অনেক কিতাবের মধ্যে পুরো চ্যাপ্টার আছে, অধ্যায়
রয়েছে
এই নালাইন শরীফের ফজিলতের
উপর। আচ্ছা, মোটামোটা যে বিষয়গুলো এটা হচ্ছে, সাথে সাথে সম্মান বৃদ্ধি পাবে, দোকানে রাখলে দোকানে বারাকাত হবে, ক্যাশে রাখলে ইনশাআল্লাহ টাকা পয়সা চুরি হবে না, ঘরে থাকলে ঘর আগুনে পুড়বে না, চুরি হবে না, ইত্যাদি ইত্যাদি। এরপরে গাড়িতে সফরকালে রাখলে সফর আসানের সাথে হবে, এক্সট্রিম থেকে মুক্তি থাকবে, লঞ্চ ডুবি থেকে মুক্তি থাকবে ইনশাল্লাহ তাআলা, ইত্যাদি ইত্যাদি।
বুজুর্গানে গ্রাম, বুজুর্গানে গ্রামও এটাকে সঙ্গে ধারণ করতেন, সংরক্ষণ করতেন, সাহাবায়ে কেরামও রেখেছেন কিতাবের মধ্যে এসেছে।
আপনার বাংলাদেশের মধ্যে বিভিন্ন জায়গায় কদম রসুল পাওয়া যায়।
জি,
নবী পাক সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম যে পাথরের উপর কদম রাখতেন, সেই পাথর আপনার
পদচিহ্ন সেখানে
হয়ে যেত,
নরম হয়ে যেত, তুলনামূলক নরম হয়ে যেত এবং সেখানে পদচিহ্ন পা মুবারকের ছাপ,
এটা আসলে সেখানে মুজিজা। জি, মুজিজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কেননা আমরা যখন কাদা মাটিতে পাড়া দিই তখন আমাদের পায়ের ছাপ,
পদচিহ্ন ছাপ পড়ে যায় সেখানে,
কিন্তু পাথরের উপর পাড়া দিলে কোন মানুষের পদচিহ্ন পড়েছে
সাধারণ মানুষের পক্ষে এটা সম্ভবই
না, এটা হওয়াটা সম্ভব না। এটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাস
একটা বিশেষ
বিশেষত্ব। আর অনেক বুজুর্গানের কিরামের ব্যাপারে আসছে, ওই পাথর যে পাথরের উপর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কদম মোবারকের ছাপ লেগেছে, পদচিহ্ন রয়েছে, ওই পাথর মোবারক মাথার উপর রেখে মানে তারা হাঁটতেন, মাথার উপর রাখতেন সবসময় এরকম,
এবং একে উসিলা দিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়, এটা এমনটিও কিতাবের মধ্যে এসে
এখনো রয়েছে। আমাদের বাংলাদেশের বিভিন্ন জায়গায় মানুষ যায় ওখানে জিয়ারত করে এবং তার দোয়া পানি রোগ মুক্তির জন্য পান করে, আল্লাহ তাআলা
পরীক্ষিত পরীক্ষিত। এই জন্য কথা
সকল প্রকার বালা মুসিবত বিপদ আপদ রোগ মুক্তি এগুলো দেয়ার মালিক তো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, কিন্তু এটা হচ্ছে ওসিলা মাত্র।
জি, আসলে এই বিষয়গুলো মানে এই জন্য বলা হয় যে বিশ্বাসে মুক্তি মিলে তর্কে বহুদূর, বিশ্বাস করলে যে কোনো জিনিস, আর এটা তো জায়েজ একটা বিষয়, এটা তো নাজায়েজ কোনো বিষয় না, যে ইসলামে এর কোনো প্রমাণ নেই, ভিত্তি নেই। বুজুর্গানে কেরাম করেছেন, তাবিন তাবে দাবিন করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন,
হাদিস শরীফে আছে,
যে আমলগুলো করেছেন এনারা
নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লামের যে তাবাররুকাত যেটা আমরা বলে থাকি, ব্যবহৃত যে পাত্রগুলো, এবং বিশেষ করে হাদিস শরীফে আসছে, শর্মা অনুরোধ করছি, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন ওযু করতেন তো সেই ওযুর পানি সাহাবায়ে কেরামগণ নেয়ার জন্য লাগতো যেন ওখানে
প্রতিযোগিতা
লেগে যায়
তাদের মাঝে
নেয়ার জন্য, থুতু মোবারক ফেলতে গেলে ইত্যাদি ইত্যাদি সব কিছুর ব্যাপারে এগুলো মানে মাটিতে পড়তে দিত না, সাহাবায়ে কেরামগণ নিজের বুকে ধারণ করতেন, মুখে মালিশ করতেন, এটা তাদের আকীদা ছিল, তাদের বিশ্বাস ছিল যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত মোবারক দ্বারা যে জিনিস এসেছে অথবা তার
বরকতময়
মোবারক থেকে
শিফা
রয়েছে এবং জাহান্নাম থেকে মুক্তির মাধ্যম হবে,
এই
আকীদা এই বিশ্বাস সাহাবায়ে কেরামের ছিল। আর আমাদেরও এই আকীদা বিশ্বাস আলহামদুলিল্লাহ যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যে নিসবত ওয়ালা যে জিনিস রয়েছে, এখনো চুল মোবারক রয়েছে, দাড়ি মোবারক রয়েছে, এবং আপনার যেই পাত্রে পানি পান করেছেন, খাবার খেয়েছেন, এগুলো সংরক্ষিত রয়েছে আলহামদুলিল্লাহ। তো এগুলো থেকে মানুষ ফায়দা অর্জন করছে, বারাকাত অর্জন করছেন, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, নালাইনে পাক থেকে বারাকাত অর্জন করার তৌফিক দান করুন, মাকতাবাতুল মদিনা থেকে নালাইনে পাক সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা হাদিয়া দিয়ে, আর পাশাপাশি এগুলো আপনার ঘরে সংরক্ষণ করেন, ঘরের মধ্যে আপনার নিজের ছবি ইত্যাদি, অমুকের ছবি, বিয়ের ছবি, তো এই ছবি সেই ছবি,
প্রাণীর ছবি,
প্রাণীর ছবি টাঙিয়ে রেখে
রাখলে এমনি তো ফেরেশতারা
রহমতের ফেরেশতা ঘরে প্রবেশ করে না, এগুলো সবগুলো ক্যান্সেল করে দিন, বাদ দিয়ে বাস নালাইনে পাক লাগিয়ে রাখুন, মদিনা শরীফের গম্বুজ শরীফ লাগিয়ে রাখুন,
কোনো মানুষেরও
ছবি, কাবা শরীফের লাগিয়ে
নিজেরও ছবি,
নিজের ছবিও নয় আপনার, এগুলো লাগান, গৌসে পাকের মাজার শরীফ এর ছবি লাগিয়ে রাখুন, তো খাজা বাবার মাজার শরীফের ছবি টাঙিয়ে রাখুন, কারবালা শরীফের ছবি টাঙিয়ে রাখুন ইত্যাদি, হাসান হুসাইন রাদিয়াল্লাহু মাজার শরীফ রয়েছেন তার পিকচার টাঙিয়ে রাখুন,
এগুলো হচ্ছে কিন্তু ভালোবাসার নিদর্শন,
নিদর্শন আপনি আয়তাল কুরসি,
আমি যদি ইমাম হোসেনকে ভালোবাসি, আমি যদি আহলে বাইতকে ভালোবাসি, আমি যদি গসে পাককে ভালোবাসি, বড়বীর আব্দুল কাদের জিলানি, তো ওনার মাজারাত, ওনার যে মাজার রয়েছে সেই মাজারের ছবি রাখা এটাই বহন করে যে আমি গসে পাককে ভালোবাসি, তো এটা ভালোবাসার একটা নিদর্শন, আর এটা শরীয়ত এটাকে নাজায়েজও বলেনি,
যাকে যার সাথে দুনিয়াতে মহাব্বত থাকবে ভালোবাসা থাকবে
আখেরাতে তার সাথেই
তার সাথে হাসন-নাসর হবে,
হাসন-নাসর হবে, কাজেই বরং বলা হয়েছে যে কোনো প্রাণীর ছবি বাসায় রাখা যাবে
না, রাখা
নিষেধ করা হয়েছে, এমনকি নিজের ছবি, মানুষের ছবি
ড্রয়িং রুমে ঢুকলে
অনেক সময়
অনেকে দেখা যায় অমুকের ছবি,
অমুকের ছবি,
আবার দেখায় মানে এটা আমার অমুক সালের ছবি, এটা ছোটকালের ছবি, এটা বিবাহের ছবি, এটা অমুকের,
এটা দাদার ছবি, এটা পরদাদার ছবি, আভিজাত্য বংশ আভিজাত্য, এগুলো তো আসলে এগুলোর কোনো ফজিলত নেই কিতাবের মধ্যে, বরং যে ফজিলত রয়েছে বরকতময় আমরা শুনলাম মক্কা মদিনার ছবি রাখা, হ্যাঁ গসে পাখের, খাজা গরিবে নামাজের, মাজারের, কেননা আল্লাহর ওলিদের সাথে যাদের নিসবত থাকবে, যাদের ভালোবাসা থাকবে, নেককার মানুষের সাথে, নেককার বান্দাদের সাথে যার নিসবত থাকবে, সম্পর্ক থাকবে, রিলেশন থাকবে, কানেকটিভিটি থাকবে, কাল কিয়ামতের দিনে তাদের সাথেই ওঠানো হবে।
আল্লাহ তাআলা আমাদেরকে বোঝানোর তৌফিক দান করুন। গত মাদানী মুজাকারে খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন আসছিল যে জিনেরাও কি মিথ্যা কথা বলে কিনা। তো আমিরুল সুন্নাত খুব সুন্দরভাবে
ব্যাখ্যা
দিয়েছে যে এদের মধ্যে তো প্রথম তো মিথ্যা কথা জিনেরাই বলছে
সত্যিকার অর্থে বাপু। যারা নিয়মিত যারা মাদানী মুজাকারা দেখে এবং দেখবে যারা, এরা কিন্তু এখান থেকে এত মানে লর্ড অফ নলেজ, এত জ্ঞান এরা অর্জন করবে যে এর কোনো মানে বলে শেষ করা যাবে না। মাদানী মুজাকারা একটা এপিসোডের মধ্যেই আমার মনে হয় যে 15-20 প্রশ্ন করা হয়, আর সেই প্রশ্নের জবাবগুলো জানা মানে ইলমে শরীয়তকে জানা, ইলমে দিনকে জানা, ইলমে দিনের জ্ঞান অর্জন করা। তো আসলে এই বিষয়গুলো আমরা যদি মাদানী মুজাকারাও যদি দেখি না, মাদানী চ্যানেলের সামনে বসে আমাদের অনেক ইলমে দিন আমাদের অর্জন হয়ে
অর্জন
হবে, দিনের দিন সম্পর্কে, শরীয়ত সম্পর্কে আমরা অনেক জ্ঞান আমরা অর্জন করতে সক্ষম হব।
জি, তো আমি স্যার বলেছিলেন যে প্রথম মিথ্যে তো জিনই বলেছে,
জিন বলেছে,
আর সেই জিনের নাম হচ্ছে ইবলিস।
ইবলিস তার পূর্বে মানে অভিশপ্ত হওয়ার পূর্বে, মারদুদ হওয়ার পূর্বে তার নাম ছিল আজাজিল।
জি,
এবং অনেকে ফেরেশতা বলে ভুল করে থাকে যে আজাজিল তো ফেরেশতা ছিল না, ফেরেশতারা তো নূরের তৈরি, জিন হচ্ছে আগুনের তৈরি, আর শয়তান যে রয়েছে মারদুদ শয়তান ইবলিস, এ হচ্ছে আগুনের তৈরি। তো কাজে জিন যারা রয়েছে এরা মানে এরা অনেক মিথ্যাচার করে থাকে।
জি জি, তো আল্লাহ তাআলা আমাদেরকে এই জ্ঞানও থাকা দরকার। অনেকে আবার মানে জিনেরা তো সত্য বলে, জিনেরা মিথ্যা বলে, আর এটা বলার পিছনে একটা কারণ রসিক ভাই, আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ এমন রয়েছে যারা জিনকে বস করে রাখে এবং তারা ওই আপনার কি বলে এটাকে, জিন হাজির করা, মানুষজন আসলে তো তাদেরকে বিভিন্নভাবে বলা, কেউ চুরি করলে, কেউ এটা করলে, সেটা করলে, কেউ বলা, তো সেক্ষেত্রে আলা হযরত রহমতুল্লাহ আলাই বলেন যে জিনেরা তো মিথ্যা বলে। এখন
কোন ফ্যামিলির সাথে নির্দোষ মানুষকে যদি সে
বলে দিল,
দোষী বলে দেয় যে এই লোক চুরি করেছে কিংবা তার আকৃতি বলে দিল কিছু একটা, তো তাকেই ডাউট করলো, অথচ সেই লোক নির্দোষ,
নির্দোষ, যেহেতু জিনেরা মিথ্যা বলে।
হ্যাঁ, তাদের কাছে এরকম গায়েব নেই।
হ্যাঁ, এরকম না যে কি জিনেরা সত্য কথাই বলে, তারা মিথ্যা কথা বলে না,
বলে না,
তো এরকম না। তো সেজন্য এই ধরনের কাজ থেকেও আমাদেরকে বিরত থাকা উচিত, যে যারা জিন হাজির করে অথবা জিন না দিয়ে আপনার বিভিন্ন কাজ করে, তো তাদের কাছ থেকে, তাদের কাছে যাওয়া আসা এবং তাদের কাছ থেকে আপনার তদবির নেওয়া, এই সকল কাজ থেকে আমাদের বিরত থাকা উচিত। জিন অবশ্যই মানুষকে, দুষ্ট জিন যারা, অমুসলিম জিন যারা, মুসলিম জিন যারা, তারা মুসলমানের এবং মানুষের ক্ষতি করে না,
কখনো ক্ষতি করে না।
যারা দুষ্ট জিন, যারা অমুসলিম জিন, তারা মানুষের ক্ষতি করে। তো আমাদের সমাজের মধ্যেও এরকম রয়েছে যে অনেক মানুষকে জিনে ধরা ব্যক্তি বলা হয়, জিনে ধরে, জিন্নাত ধরে, অর্থাৎ জিন তাকে কষ্ট দেয় এবং মারধর করে। তো এদের জন্য দাওয়াত ইসলামী পক্ষ থেকে একটি ফি সাবিলিল্লাহ খেদমত হচ্ছে মাকতুবাত ও ওরাদে আত্মারি, একটি বিভাগই আলাদা আমাদের যেখানে তাবিজাতে আত্মারি প্রদান করা হয়। রুহানি চিকিৎসা অনুষ্ঠান আপনারা দেখেই থাকেন, এর মধ্যেও আপনার এই ইগুলো করা হয় ফি সাবিলিল্লাহ, ফ্রি অফ কস্ট। আমাদের দাওয়াত ইসলামের পক্ষ থেকে কোনো টাকা পয়সা নেওয়া হয় না, তাবিজাত দিয়ে, তাবিজাত দিয়ে, রুহানি চিকিৎসা দিয়ে কোনো টাকা পয়সা নেওয়া হয় না। কেউ যদি দাওয়াত ইসলামীর নাম করে আপনাকে মেসেজ করলো, অথবা এখন সোশ্যাল মিডিয়ার যুগ, কেউ আপনাকে পেজে ইনবক্স করলো অথবা ই করলো যে এত টাকা দাও আমি তাবিজ দিব, জিন ছাড়িয়ে দিব, আমি দাওয়াত ইসলামী থেকে বলছি, তো মাদানী চ্যানেল থেকে বলছি, তো মনে রাখতে হবে যে এটা দাওয়াত ইসলামী অথবা মাদানী চ্যানেলের কোনো মানুষ নয়। কারণ দাওয়াত ইসলামী ও মাদানী চ্যানেল যদি কোনো মানুষ হয়ে থাকে তাহলে তাবিজাত দিয়ে কখনোই সে টাকা চাইবেই না এবং কোনো কিছু সে এক কাপ চাও খাবে না, তাই খাওয়াতে পারবেন না। তাবিজাত দিয়ে এমনিতে আপনি তাকে নিয়ে আপ্যায়ন করলেন, বাসায় নিয়ে খাওয়ালেন, সেটা আলাদা সাবজেক্ট। তাবিজাত দিয়েছে সেই পারপাস আপনি তাকে কোনো কিছু খাওয়াতেও পারবেন না, দিতেও পারবেন না, এটা আমাদের নিষেধ রয়েছে। হ্যাঁ, আমাদের মাদানী ফান্ড রয়েছে, সেদিন মাদানী ফান্ডকে আপনি দিবেন তাও রসিদ সংগ্রহ করে দিবেন, কিন্তু তাবিজাত নিয়ে কোনো টাকা পয়সা আলহামদুলিল্লাহ নেওয়া হয় না। তো সেক্ষেত্রে আমি পরামর্শ দিতে পারি যে আপনারা দাওয়াত ইসলামীর তাবিজাত সংগ্রহ করুন, ইনশাল্লাহ কোরআন ও হাদিসের মাধ্যমে এটা দেওয়া হয়। আর বুজুর্গানের দিনের যে তরিকাকার রয়েছে, পদ্ধতি রয়েছে, সেই পদ্ধতি অবলম্বন করা হয়। আল্লাহ তাআলা আমাদেরকে এর উপর বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখতে দেখতে আমাদের হাতে সময় ফুরিয়ে যাচ্ছে, তো আসুন আমরা আরেকটি ব্যাপার যেটা জানবো, আমাদের সমাজের মধ্যে আমরা কথায় কথায় কসম করি, তো এই কসমের ব্যাপারে কিছু মাদানী ফুল দেন রফিক ভাই, যে আমাদের সমাজের মধ্যে কতটা ভয়াবহতা ধারণ করেছে কসম।
জি, কসম আসলে, হ্যাঁ, এক তো হচ্ছে মানে মানে আল্লাহর নামে কসম করা, আল্লাহর নামে যেটা কসম করা সেটা সেটাই বৈধতা দিয়েছে ওলামায়ে কিরাম, এছাড়া যেটা গায়রুল্লাহর নামে কসম করা তো সেটা কসম হিসেবে ইয়ে করেন না ওনারা। যেমন মাদানী মুজাকারার কথাই বললাম, একজন প্রশ্ন করলেন যে কোনো একজন মহিলা তিনি কসম করলেন যে আমি এই মাংস আমার জন্য হারাম,
কোরবানির গোশত,
হ্যাঁ কোরবানির গোশত হিসেবে এই গোশত আমার জন্য হারাম, সে কসম করলো, তো কোরআন শরীফের উপর হাত রেখে, তো সেখানে মুফতি হাসান বললেন এবং আমির আল সুন্নাত ছিলেন, তো বললেন যে এখানে এক তো হচ্ছে মানে যে কসমটা করলেন, তো এই কসম এই ধরনের মানে কোরআনের উপর যখন করা হয়েছে তখন এই কসমটা আরেকটু জোরালো হয়ে গেল, ভারী হয়ে গেল, তো এই ধরনের মানে কসম আসলে করাটা ঠিক না। তো তিনি বললেন যে
আপনি দেখবেন রফিক ভাই, এখানে আমি একটু অ্যাড করব, আপনি দেখবেন স্বামীর মাথায় হাত রেখে কসম, স্ত্রীর মাথায় হাত রেখে কসম,
কোরআন শরীফের উপর হাত রেখে, হ্যাঁ এসব,
হ্যাঁ কোরআন শরীফের হাত রেখে কসম, তো আল্লাহর কসম, এই কসম আমি এটা করব না সেটা করব না, আবার সেই কাজ করে যাচ্ছে,
আবার সেটাই করে যাচ্ছে, সেটা তো গুনাহগার হচ্ছে।
এখানে ইসলামী শরিয়াত আমাদেরকে কিন্তু কিছু আপনার ফ্লেক্সিবিলিটি দিয়েছেন এবং আপনার এমন কিছু
বাঁচার একটা পথ পথ বাতলে
দিয়েছেন, তো সেক্ষেত্রে আমাদের করণীয় এবং ই করতে হবে। যেমন প্রশ্ন এসেছিল যে মহিলা বলেছেন আমার উপর কোরবানির গোশত হারাম,
হারাম,
এটার একটা এটাই
একটা একটা দিক, এটা একটা কসমের একটা মাত্রা মানে দিক একটা বলা হয়েছে, এরকম বিভিন্ন ভাবে কসম করে থাকে,
কসম করে,
তো সেক্ষেত্রে সেখানে সমাধান দিলেন মুফতি হাসান যে প্রথমে তো সে তওবা করবে এবং সেই মাংসটা তাকে খেয়ে নিতে হবে এবং খাওয়ার পরে দশটা মিসকিন,
খাওয়ার পরে তো তার কসম ভঙ্গ হইল,
হ্যাঁ ভঙ্গ হলো,
কাফারা,
এখন কাফারা আদায় করতে হবে, তো দশজন মিসকিনকে সদকায়ে ফিত্র, এক একজনকে এক একটা সদকায়ে ফিত্র, এক একজন মিসকিনকে এইভাবে দশজন মিসকিনকে দিতে হবে, তো এইভাবে দিয়ে সে তার কসম থেকে সে পরিত্রাণ পাবে,
যেহেতু সে কসম করলো
গুনাহ
ভঙ্গ করলো,
গুনাহ থেকে সে পরিত্রাণ লাভ করলো,
সেহেতু তো কিছু একটা করতে হবেই।
তো আল্লাহ, সমাজের মধ্যে এই যে একটা ট্রেন্ড চলছে, একটা অ্যাটিটিউড, এটা আমার মনে হয় যে কথায় কথায় কসম করা
সেটা রাগের মাথায় হয়ে যায়,
রাগের মাথায় হয়ে যায়,
মানুষ রাগ করে তখন রাগের মাথায় হয়ে যায়, আমি এটা খাবো না, আমি এটা করবো না, তো আমার এইটা না, আমি এরকমের না, এরকমভাবে কসম করে থাকে, তো সেক্ষেত্রে আমাদের এই কাজগুলো প্রথমত আমাদের বাঁচা উচিত, এই কাজগুলো তো করাই যাবে না, অর্থাৎ কসম থেকে ফিরে আসা উচিত। আমরা এই কসম করতে পারি না যে এই কসম করা যে আমি গুনাহ করব না, এরকম করা যায় না যে আমরা গুনাহ করব না,
ভালো কাজে,
ভালো কাজে আমরা ই করি না যে আমি ইনশাআল্লাহ এখন থেকে কসম করলাম আমি নামাজ কায়েম করব না,
নিজের সাথে ওয়াদাবদ্ধ
করব, ওয়াদাবদ্ধ
করব না,
করব না, ঠিক না, তো এগুলো আমরা করি, শুধু আজে বাজে অথবা অন্য কোনো মানুষের সম্পর্ক নষ্ট করা, তো এই সেই করা, এভাবে কসম করা থেকে আমরা বিরত থাকি, আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুক, আমিন। জামাতের সাথে নামাজ যে আমরা আদায় করি, তো আমাদের সমাজের মধ্যে অনেকেই একটা ধারণা যে জামাতের সাথে নামাজ আদায় করলে মুক্তাদি যিনি থাকবেন, মুসল্লি যিনি থাকবেন, তিনিও সূরা কেরাত পড়বেন, কেরাত যে করে কেরাত তিনিও পড়বেন, কিন্তু আমাদের যে হানাফি মাজহাব,
হানাফি মাজহাব,
এই হানাফি মাজহাবের মতে এটাই ফয়সালা এবং ওলামায়ে কেরাম এটাই বলেছেন যে ইমামের যে কেরাত রয়েছে এটাই
মুক্তাদির জন্য যথেষ্ট,
মুক্তাদি হোক সেটা সিরজি নামাজ হোক সেটা জাহিরি নামাজ, অর্থাৎ গোপন আস্তে আস্তে যে কেরাত করা হয় জোহরের নামাজ এবং আসরের নামাজে, তো এই নামাজের মধ্যেও মুক্তাদি চুপ থাকবে,
এবং কোনো ক্ষেত্রে যদি ইমামের কেরাত যদি আমার কানে নাও আসে আমি শুনতে পাচ্ছি না, অনেক সময় সাউন্ড সিস্টেমের প্রবলেমের কারণে, তো নিজেই কেরাত করা
যে
শুরু করে দেয় এই ধরনের মানুষ, তো নিজে এটা কোনোভাবেই কেরাত করা
যাবে
যাবে না, ইমাম সাহেব যেটা কেরাত করছে সেটাই ফাইনাল, সেটাই
শুনতে হবে,
হ্যাঁ সেটাই শুনতে হবে,
সেটাই শুনতে হবে, আমরা সেটাই শুনবো, আর এটা আমাদের সমাজের মধ্যে খুব দ্বিধান্বের মধ্যে চলে আসে, তো এইটা বলবো, অনেকে আবার আপনার যখনই ইমাম সাহেব সূরা ফাতিহা পাঠ করে সকল অনেকে আমিন জোরে বলে, তো এই আমিন জোরে বলা এটা তো ঠিক না, আস্তে বলতে,
এটা কিন্তু খুব আন্ডারস্টুড একটা কথা, একটা গাড়ির মধ্যে কিন্তু ড্রাইভার একজনই থাকে, যেমন জামাতের মধ্যে ইমাম হচ্ছেন একজন, অল ইন অল তিনি যা করবেন সেটাই অল ইন অল হিসাবে সেটা ইয়ে হবে, গণ্য হবে। তো ড্রাইভারের মধ্যে একজন ড্রাইভারের স্টিয়ারিং যদি দশজন ধরে টানাটানি করে তো সেই গাড়িটা কোন দিকে যাবে, এক সময় গাড়িটা উল্টে যাবে, অ্যাক্সিডেন্ট করবে। তো নামাজের মধ্যে কেরাত একজনই করবেন, ইমাম সাহেব করবেন।
যেখানে হুকুম হয়েছে, যেখানে তাসবি পাঠ করার হুকুম হয়েছে সেখানে তাসবি পাঠ করবে,
যেটা পাঠ করার হুকুম আছে শরিয়াত যেটা হুকুম দিয়েছে সেটা করব। কেরাত করা যাবে না।
আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান।
আমিন আমিন।
আমরা অনেকক্ষণ ধরেই আপনাদের মাঝে ছিলাম, অনেকগুলো টপিক নিয়ে আমরা আজকে আলোচনা করলাম। আমরা আজকের এই পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম।